Allahu Ekber, Allahu Ekber, Allahu Ekber, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
দুই জুমা পূর্বে আমি বিভিন্ন শাসকের ভ্রান্ত রীতিনীতি, আচার আচরণ এবং প্রজাদের অধিকার সঠিকভাবে প্রদান না করার কারণে জনসাধারণের প্রতিক্রিয়া সম্পর্কে কোরআন হাদিস এবং হযরত মুসা আলাইহিসসালামের শিক্ষার আলোকে ব্যাখ্যা করেছিলাম। বলেছিলাম যে এমন পরিস্থিতিতে প্রকৃত মুসলমানের সরকার বা শাসক সম্পর্কে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত। আর আজকাল যেহেতু আরব বিশ্বে রাষ্ট্রপ্রধান এবং শাসকদের বিরুদ্ধে এই হাওয়া বইছে যে কিভাবে তাদের নিকট থেকে অধিকার ছিনে নিতে হবে বা সরকারের পদ থেকে কিভাবে তাদের অপসারণ করা যায় বা আলাদা করা যায়, আমাদের আরব বিশ্বে বসবাসকারী আহমদিরা এ বিষয়ে গভীর আগ্রহ রাখে। তা দৃষ্টিতে রেখে আমাদের আরবি চ্যানেলের MTA3 যেই সরাসরি প্রোগ্রাম সম্প্রচার হয়ে থাকে, হেওয়ার মাসের যে অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত এই অনুষ্ঠান হয়ে থাকে, তাতে তারা এই বিষয়টি উঠিয়েছেন। এটি সরাসরি আরব বিশ্বের রাজনৈতিক অবস্থা সম্পর্কে ছিল না, কিন্তু তার সত্ত্বেও তা মুসলমানদের বর্তমান অবস্থার উপর পর্যাপ্ত আলোকপাত করে। সেই প্রোগ্রামের উপস্থাপক শরীফ ওদা সাহেব এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেছেন আমাকে, এরপর তিনি পরে আমাকে মুসলিম ইসলামের বই আল হুদার কিছু অংশ চিহ্নিত করে পাঠিয়েছেন। আর প্রথম অংশের সাথে অনুবাদও আছে, অনুবাদও করেছেন মুসলিম ইসলাম। বোঝানো হয়েছে যে বিষয়টি বিশেষভাবে এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সম্পর্কযুক্ত, যেখানে আজকাল ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা ছড়িয়ে আছে। এ বিষয়টি শুধু শাসক নয়, বরং জনসাধারণ এবং আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য। এর লেখার পরের অংশে হযরত মুসা আলাইহিসসালাম আলেমদের সম্পর্কে বেশ কিছু লিখেছেন। সে অনুষ্ঠানে এই দৃষ্টিকোণ থেকে হয়তো তারা আলোচনাও করে থাকবেন। যাই হোক, আমিও এই সম্পর্কে কিছু আজকে বলতে চাই। এটি শুধু কয়েকটি দেশ, যে দেশের জনসাধারণ সরকারের বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে বা উত্তেজিত দেখাচ্ছে, শুধু তাদেরই চিত্র নয়, বরং আজ থেকে শতাধিক বছর কাল পূর্বে মুসা আলাইহিসসালাম মুসলমান বাদশাহ শাসক জনসাধারণ এবং আলেমদের যে চিত্র অঙ্কন করেছেন, আজও বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র তার সত্যতার সাক্ষ্য বহন করে। এই অবস্থাই আজকাল বিরাজমান। আমরা যদি গভীর দৃষ্টিপাত করি, তাহলে শুধু হযরত মুসা আলাইহিসসালামের যুগের মুসলমান দেশই নয়, বরং আমরা দেখব যে তার তিরোধানের পর যে সমস্ত নতুন ইসলামী রাষ্ট্র গঠিত হয়েছে, তাদের রাষ্ট্রপ্রধান, প্রজা এবং নামধারী আলেমদেরও অবস্থা একই। যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম স্বীয় গ্রন্থে বর্ণনা করেছেন। আর এই ভয়াবহ এবং লজ্জাস্কর পরিস্থিতি বর্ণনার পর তিনি স্বীয় গ্রন্থের সমাধানও তুলে ধরেছেন। বলেন যে যুগ মসীহ যার আসার কথা ছিল তিনি এসে গেছেন, সহস্র সহস্র নিদর্শন এবং স্বর্গীয় সমর্থন তার আগমনের সাক্ষ্য বহন করছে। তাকে মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার মাঝেই মুসলমানদের জীবন এবং অস্তিত্বের নিশ্চয়তা নিহিত, এছাড়া আর কোন বিকল্প নেই। কিন্তু তাঁর কথার প্রতি সায়না দিয়ে, ইতিবাচক সাড়া না দিয়ে তার বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে বিরোধিতার ঝড় উঠেছে। কিন্তু তার দাবির পর একটি ভালো দিক এটিও সামনে এসেছে যে আহমদীয়তের বিরোধীরাও ইসলাম সেবার দাবি নিয়ে ইসলামের তথাকথিত তবলিগের চেষ্টা আরম্ভ করে। সেই তাদের প্রচেষ্টার স্বরূপ কি, ইসলামের বেদনা কতটা তাদের হৃদয়ে ছিল তা আল্লাহ ভালো জানেন, আমি সেই বিস্তারিত আলোচনায় যাব না। কিন্তু কিছু সংগঠন ইসলামের বাণী পৌঁছানোর চেষ্টা করেছে। সরাসরি যেহেতু ঐশী পৃষ্ঠপোষকতা ছিল না তাদের পিছনে, তাই অনেক বেদাত বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা স্কুল অব থট যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের দৃষ্টিভঙ্গির বেশি অনুসরণ হয়েছে এবং মূল ইসলামী শিক্ষাকে তারা বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে, উপেক্ষা করেছে। অনেক বেদাত অনেক কুপ্রথা অনুপ্রবেশ করেছে তাদের আচার আচরণে। হাকাম আদাল বা ন্যায় বিচারক ও সঠিক মীমাংসাকারী একজনকেই আল্লাহ তালার পাঠানো ছিল, যিনি বাস্তব এবং অবাস্তবের মাঝে পার্থক্য স্পষ্ট করা ছিল যার দায়িত্ব। সেই হাকাম এবং আদাল ছাড়া ভ্রান্ত ধারণাই, আসলে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি অনুপ্রবেশ করার ছিল। কিন্তু যাই হোক, মুসলমানদের মাঝে একটি হইচই বা একটি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এক শ্রেণীর ভিতর ধর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং আগ্রহ বৃদ্ধি পায়। এই আগ্রহ আসলে মানুষের অভ্যন্তরীণ যেই উৎকণ্ঠা এবং ব্যাকুলতা ছিল তার দূর করার নিমিত্তে ছিল। আর আসলে ঐশী তকদীরের অধীনে এমনটি হচ্ছিল যেন মানুষ খোদার প্রেরিতকে সন্ধান করে বা করতে পারে। অনেকে এমন আছে যাদের উপর ঐশী কৃপা হয়েছে বা হচ্ছে, তারা সত্যের সন্ধানে সফল হয়। আর অনেকেই কুপ্রকৃতির লোকদের হাতে পড়ে এই ব্যাকুলতা এবং উৎকণ্ঠা দূর করার চেষ্টা করতে করতেই এই পৃথিবী থেকে বিদায় নেয়। এখানে আমার কাছে বয়াতকারীদের বিভিন্ন ঘটনাবলী যখন আসে তা থেকে একথা বোঝা যায় যে নেক প্রকৃতির মানুষ সত্যকে পাওয়ার জন্য কত ব্যাকুল ছিল, কত উৎকণ্ঠিত ছিল সত্যের জন্য তারা। এরপর আল্লাহ তাআলা তা থেকে বোঝা যায় যে তিনি কিভাবে তাদের পথের দিশা দিয়েছেন। অনেকেই এই যে পথ পাওয়া এটিকে দৈব ঘটনা আখ্যা দিয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এটি খোদার এই ঘোষণার সত্যায়ন যে তিনি যাকে চান হেদায়েত দেন। যাই হোক, এমন অনেক ঘটনা আছে যা কোনো সময় আমি বর্ণনা করব, যেভাবে গত জুমায় সাহাবাদের সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা তুলে ধরেছিলাম। বর্ণনা করবো এই জন্য যে যেন পৃথিবী অবগত হতে পারে যে যেভাবে খোদা পূর্বে পথ দেখাতেন আজও একইভাবে পথ দেখাচ্ছেন। আহমদীয়তের উন্নতি তাবলিগের কাজ এবং ইসলামের আকর্ষণীয় শিক্ষাকে আহমদীয়তের কল্যাণে পৃথিবীতে বিস্তার লাভ করতে দেখে নেক মুসলমানদের আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের কোলে আশ্রয় নিতে দেখে কোন কোন ইসলামী রাষ্ট্র মৌলবীদের পয়সা খাইয়ে পয়সা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। বিভিন্ন আফ্রিকান দেশে মাদ্রাসা খোলা হয়েছে বা খোলা হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে, সরকারের কিছুটা পয়সাও তাতে খরচ হচ্ছে। অর্থাৎ এই যে উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রিজ বা অনুন্নত দেশ আছে, সেই সমস্ত দেশের সরকাররাও এমন সৌদি পৃষ্ঠপোষকতায় যে মৌলবি কাজ করে তাদেরকে কিছু পয়সা দেয় যেন বেশি অধিক ধন সম্পদ তাদের দেশে আসতে পারে। কিন্তু এই নামধারী নাম সর্বস্ব আলেম যারা সেখানে ইসলামের তবলিগের জন্য যায়, তারা তবলিগি কেন্দ্রের নামে আসলে ইসলামের তবলিগ এবং মুসলমানদের তরবিয়তের চেষ্টা কমই করেছে, আর বেশি জোর তারা দেয় জামাতে আহমদিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার উপর, আর তারা নিজেদের প্রচেষ্টায় অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থই হচ্ছে এবং পূর্বেও হয়েছে। যাই হোক, এই বাহানায় এই সমস্ত দেশে কোন কোন ক্ষেত্রে দরিদ্র শ্রেণীর অর্থনৈতিক অবস্থাও শুধরেছে। মানুষের জন্য বা মানুষের সামনে ইসলামের প্রকৃত শিক্ষা যখন মুসলিমদের তাবলিগের মাধ্যমে স্পষ্ট হয়, আর একবার যখন তারা ইসলামের প্রকৃত শিক্ষা বা বাণী অনুধাবন করতে পারে, তখন প্রত্যেক সেই ব্যক্তি যার হৃদয়ে ধর্মের বেদনা আছে, সে এই পয়গাম বা বাণীকে গুরুত্ব দেয়, আর এর জন্য সকল কোরবানি স্বীকার করতে তারা প্রস্তুত থাকে। আল্লাহ তালার পক্ষ থেকে যে আলো বা জ্যোতি আসে, বান্দা কোথায় তার মোকাবেলা করতে পারে? কোন মানবীয় প্রচেষ্টা এর মোকাবেলায় দাঁড়াতে পারে না। সম্পদশালী রাষ্ট্র ইসলামের বা ইসলাম সেবার নামে আহমদীয় থেকে যতই মানুষকে বিভ্রান্ত করার বা দূরে রাখার চেষ্টা করুক না কেন, প্রত্যেক বিবেকবান মানুষের সামনে সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। জাগতিক প্রচেষ্টা আল্লাহর নামে করা হলেও যদি আল্লাহর ইচ্ছা পরিপন্থী হয়, তাতে কোনো প্রকারের বরকত বা কল্যাণ থাকতেই পারে না। বরকত এবং কল্যাণ আর সেই কাজের নেক ফলাফল সৃষ্টি হয় যার পিছনে ঐশী মদত বা ঐশী সমর্থন থাকে। আমাদের মুবাল্লিগ এবং আমাদের মুআল্লিম আর সে সমস্ত আহমদী যারা এই এলাকায় বসবাস করেন, সেই সমস্ত এলাকায় বসবাস করেন যেখানে তারা ঐশী সমর্থনের দৃষ্টান্ত এবং নিদর্শন দেখেন সবসময়, এই নিদর্শন তাদের ইমানকে দৃঢ় করে। এই নিদর্শন এবং দৃষ্টান্ত প্রতিটি নতুন দিন সেই ঐশী সমর্থনের কারণে তাদের ইমানকে দৃঢ়তর করতে থাকে বা দৃঢ়তর করে চলেছে। হযরত মুসা ইসলাম তার নিজের সমর্থনে আল্লাহ তাআলার এক অসাধারণ নিদর্শনের কথা উল্লেখ করেছেন যা প্রতিদিন প্রতিনিয়ত পুরা হচ্ছে। তিনি বলেন, বারাহিনে আহমদিয়াতে উল্লেখিত ভবিষ্যৎবাণীর কথা বলতে গিয়ে বলেন যে এই গ্রন্থ বারাহিনে আহমদিয়ায় আল্লাহ তাআলা আমাকে একটি দোয়া শেখান, অর্থাৎ ইলহাম স্বরূপ বলেন যে রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করো না, আর একটি জামাতে পরিণত করো। অন্যত্র আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন যে ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমীক, চতুর্দিক থেকে ধন সম্পদ এবং অতিথিদের জন্য প্রয়োজনীয় উপকরণ স্বয়ং খোদাতালা সরবরাহ করবেন। তারা সকল দিক থেকে বা তা সকল দিক থেকে তোমার কাছে আসবে। মুসলিম বলছেন, চিন্তা করো, যে যুগে ভবিষ্যৎবাণী প্রচার করা হয়েছে বা মানুষকে বলা হয়েছে, তখন এখানে কি কেউ আসত? আমি আল্লাহ তালার কসম খেয়ে বলতে পারি যে আমাকে কেউ জানতো না। কোন সময় পুরো বছরে একটি চিঠি, কোনো সময় পুরো বছরেও একটা চিঠি বা কোনো একজন মেহমানও আসত না। এরপর তিনি আবার বলেন, এই সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং নিষ্ঠাবান বন্ধুদের এখানে আগমন এবং তার হাতে বয়াত করা এমন একটি নিদর্শন যা প্রতিদিন পরিপূর্ণতা লাভ করছে। আজও আমরা এই ঐশী সমর্থনের এই নিদর্শন দেখে চলেছি। সমস্ত বিরোধিতা সত্ত্বেও কোন কোন মুরতাদের সকল হীন চেষ্টা সত্ত্বেও, যাদেরকে জাগতিক লোভ লিপসা ধর্ম থেকে দূরে ঠেলে দিয়েছে, সবকিছু সত্ত্বেও আমি প্রাত্যহিক ডাকে বিনা ব্যতিক্রম অনেক সময় কয়েক ডজন, অনেক সময় শত শত বা কোন কোন সময় হাজার হাজার বয়াতের শুভ সংবাদ দেখি এবং পাই। বয়াত ফর্ম আসে এবং এমন ইমান উদ্দীপক অনেক ঘটনা আছে যে আল্লাহ তালার পবিত্র সত্তা ছাড়া হৃদয়কে এইভাবে কেউ পরিবর্তন করতে পারে না, যা সত্যিকার অর্থে এমন নতুন বয়াতকারীদের হৃদয়ের চিত্র হয়ে থাকে। এরপর ইউরোপ এবং আমেরিকায় অনেক নতুন বয়াতকারীর সাথে আমার যখন সাক্ষাৎ হয়, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কিভাবে বয়াত করলে, তারা বলে যে কোনো গায়ের আহমদি বন্ধুর মাধ্যমে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় বা এমনিতে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, গায়ের আহমদি মুসলমানদের সাথে যোগাযোগ হয় আর এর ফলে ইসলাম গ্রহণ করে তারা। কিন্তু অবিশ্বাস ও মানসিক অশান্তি তারপরও দূর হয়নি। এরপর খোদা অপার কৃপা করেছেন আর দৈবক্রমে আহমদীয়তের সাথে পরিচিত হয় তারা, তখন এই প্রকৃত ইসলামকে গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় তারা খুঁজে পায়নি। আহমদীয়দের ক্রোড়ে আশ্রয় তারা নিয়েছে এবং হৃদয়ের প্রশান্তির সন্ধান পেয়েছে। এভাবে মুসলমানদের মধ্য থেকে সহস্র সহস্র বা লক্ষ লক্ষ মানুষ স্বীয় নেক প্রকৃতির কারণে সত্য সন্ধান করলে প্রকৃত তত্ত্ব সত্য তাদের সামনে স্পষ্ট হয়ে যায় এবং তারা কালক্ষেপণ না করে আহমদীয়ত গ্রহণ করে। আর মুসলমানদের মধ্য থেকে যারা আহমদীয়ত গ্রহণ করে, যারা প্রকৃত ইসলামকে বোঝে, তারা নিজেদের পরিবার এবং পরিবেশের কারণে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়। অনেকে অনেক কষ্টদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু আল্লাহ তাআলার ফজলে তারা সবসময় সত্যের উপর অবিচল থাকেন আর এই অবিচলতার জন্য, দৃঢ়চিত্ততার জন্য দোয়ার চিঠিও তারা লেখেন। তারা এই যে অবিচলতা প্রদর্শন করেন, তাই জন্য দেখান যে সত্যকে চেনার পর সত্যচ্যুত হয়ে কোথাও তারা গুণাগার না হয়ে যান। নিজেদের আলেমদের চেহারা দেখে তারা বোঝেন যে এদের ভিতর কথা এবং কাজের বিরোধ আছে, এদের জ্ঞানগত অবস্থা এমন নয় যে তারা ভিন ধর্মের আপত্তির উত্তর দিতে পারে। ইসলামের সুরক্ষা বা প্রতিরক্ষা তো দূরের কথা, অনেক সময় এরা মুনাফিকত বা কপটতা প্রদর্শন করে আর এরা বলে যে ভিন ধর্মীদের সাথে বিতর্কের প্রয়োজন নেই, এটি ইসলাম বিরোধী কাজ। বিশেষ করে আরব বিশ্বে বসবাসকারীরা, এদের অধিকাংশ এখন জানে, যাদের এমটি এর সাথে সম্পর্ক স্থাপন হয়েছে, এরা আহমদীয়ত গ্রহণ করুক বা না করুক, খ্রিস্টান পাদ্রীদের আপত্তির খণ্ডন বস্তুনিষ্ঠভাবে বা তাদের দাঁত ভাঙ্গা উত্তর যেভাবে জামাতে আহমদীয়ার আলেমরা দিয়ে থাকে, তারা ছাড়া অন্য কেউ এমন উত্তর দিতেই পারে না, তারা খুঁজে পায় না, তাদের আলেমেরা তো এমন কথা ভাবতেই পারে না। অনেক এমন পত্র আসে যে ইসলামের বিরুদ্ধে আপত্তিকর কথা শুনে আমরা ব্যতিব্যস্ত ছিলাম, উৎকণ্ঠিত ছিলাম, দোয়া করছিলাম যে আল্লাহ তালা যে আল্লাহ আমাদের আমরা দোয়া করছিলাম যে আল্লাহ আমাদের এই ব্যাকুলতা দূর করে ইসলামের প্রকৃত মহিমা প্রতিষ্ঠিত করুন। এরপর আল্লাহ তালা দোয়া গ্রহণ করো তো একদিন আমাদেরকে দৈবক্রমে এমটিএ দেখিয়েছে। আর আহমদিয়া আলেম যেভাবে ইসলামের বিরুদ্ধে আপত্তিকারীদের প্রমাণভিত্তিক উত্তর দিয়েছে এবং তাদের মুখ বন্ধ করেছে, এর ফলে আমাদের গর্বে আমাদের মাথা উঁচু হয়েছে আর আমরা প্রশান্তির নিঃশ্বাস নিতে পেরেছি। তো আমি যেভাবে বলেছি, অনেক সময় এমন ঘটনাবলীর উল্লেখ করব কোনো সময় সুযোগ পেলে। এখন যেভাবে আমি পূর্বেই বলেছি, হযরত মাসুম ইসলাম স্বীয় গ্রন্থ আল হুদায় বিভিন্ন বাদশাহ এবং জনসাধারণকে সম্বোধন করে যা বলেছেন বা তাদের সমস্যার যে সমাধান তুলে ধরেছেন তার কিছু অংশ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সে যুগে মুসলমানদের অবস্থা কি ছিল? হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে মুসলমানদের ভিতর বিকৃতি দেখা দেয়, নেক মানুষ লাল গন্ধকের মতো হয়ে গেছে, অর্থাৎ পূর্ণ সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, তাদের ভিতর ইসলামী বৈশিষ্ট্য নেই আর পূর্ণবানদের মতো সহানুভূতি নেই, কারো প্রতি দুর্ব্যবহার করতে বিরত হয় না, কোনো আপনজনই হোক না কেন, মানুষকে তারা ফুটন্ত পানি পান করায়, অর্থাৎ কষ্ট দিয়ে যায় আন্তরিক বন্ধু হলেও, আর ভাই হলেও ভাই পিতা বা অন্য কোনো আত্মীয় হোক না কেন বিনিময়ে দশমাংশ দেয় না, কারোর সাথে প্রকৃত ভালোবাসা রাখে না, তার সহানুভূতা সহমর্মিতাকে তুচ্ছ বিষয় মনে করে, নেক কর্মশীলদের সাথে নেক ব্যবহার করে না, মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, যত পরিচিত লোকেই হোক না কেন, বন্ধুদেরকেও কিছু দিতে কার্পণ্য করে, বরং যদি তোমরা দৃষ্টিপাত করো এবং পুনঃপুনঃ দৃষ্টিপাত করো আর বারবার তাদের দিকে তাকাও, তাহলে তুমি এই জাতির প্রতিটি গোষ্ঠীকে অবাধ্য, বিশ্বাসঘাত এবং নির্লজ্জ পাবে। আর আমরা এখানে স্বীয় যুগের বাচ্চাদের এবং অন্যান্য লোকদের কিছু চিত্র তুলে ধরব যারা কামনা বাসনার দাসত্ব করে। এরপর হুজুর বাদশাহদের চিত্র তুলে ধরছেন, হুজুর বলছেন যে আল্লাহ তোমার প্রতি করুণা করুন হে প্রশ্নকারী। এ যুগের অধিকাংশ বাদশাহ এবং সম্পদশালী মানুষ যাদেরকে ধর্মের সম্মানিত ব্যক্তি এবং ইসলামের সমর্থক মনে করা হয়, তারা সকলেই পুরো বা নিজের সর্বশক্তি নিয়োজিত করে দুনিয়ার পেছনে ছুটছে, মদ গান বাজনা এবং কামনা বাসনার দাসত্ব ছাড়া তাদের আর কোনো কাজ নেই, ক্ষণস্থায়ী আনন্দের জন্য ধন সম্পদ লুটিয়ে দেয়, নদীর কিনারায় প্রবহমান পানি, সুউচ্চ বৃক্ষ, ফলবাহী বৃক্ষ, সুন্দর মুকুল এবং সুন্দর মেঝেতে বসে মদ পান করে আর চিন্তা করে না যে প্রজা এবং মুসলমানদের মুসলমানরা কি সমস্যার সম্মুখীন, রাজনৈতিক বিষয় এবং মুসলমানদের স্বার্থ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করা বিবেক বুদ্ধি এবং কেয়াসের কোনো অংশ তারা পায়নি। তিনি আরো বলেন যে একইভাবে আল্লাহর নিষিদ্ধ সীমানায় তারা পা দেয়, তা এড়িয়ে চলে না, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তাও তারা করে বসে আর সরকারের দায়িত্ব পালন করে না এবং তাকওয়া অবলম্বন করে না, এই কারণেই পরাজয়ের পর পরাজয়ে তাদের অদৃষ্ট, প্রতিনিয়ত তারা অধঃপতিত হচ্ছে। এর কারণ হল তারা স্বর্গের লালনকর্তাকে আল্লাহ তাআলাকে তারা ক্রোধান্বিত করেছে এবং তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তারা পালন করেনি। তিনি আরো বলেন তারা পৃথিবীর কীট হয়ে গেছে, জমিনের কীট হয়ে গেছে আর তাকওয়া থেকে তারা কোনো অংশ পায়নি, এই কারণে তাদের বিরোধিতায় যারাই দণ্ডায়মান হয় তাদের হাতে তারা পরাস্ত হয়। অগণিত সৈন্যরাজে ধন সম্পদ এবং প্রভাব থাকা সত্ত্বেও তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। এটি সেই অভিশাপের কারণে যা আকাশ থেকে তাদের উপর বর্ষিত হচ্ছে। আর কারণ হল তারা কামনা বাসনাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছে, আর এই অর্থহীন দুনিয়ার স্বার্থকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী ক্রীড়া কৌতুক ও বিলাসিতার প্রতি গভীরভাবে আসক্ত, একই সাথে আত্মশ্লাঘা এবং অহংকারের নোংরা বেড়িতে আবদ্ধ, ধর্মের ক্ষেত্রে অলস, পরাজিত এবং নোংরা কামনা বাসনা দাসত্বের ক্ষেত্রে খুব ধূর্ত এবং চালাক। তারা কামনা বাসনার প্রতি গভীর ভালোবাসা রাখে, প্রজা এবং ধর্মকে তারা পিঠ পিছনে ফেলে দিয়েছে, আর পুরোপুরি তাদের দেখাশোনা করে না। বাইতুল মালকে পিতা মাতা থেকে প্রাপ্ত ধন সম্পদ মনে করে, আর প্রজাদের জন্য খরচ করে না, আর যা কিনা তাকওয়ার শর্ত, আর মনে করে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, আর আল্লাহর দিকে কখনো ফিরে যেতে হবে না। অতএব তাদের ক্ষমতার যুগ স্বপ্নের মতো কেটে যায়। তিনি বলেন যে তাদের কাজের প্রকৃত চিত্র যদি তোমার সামনে প্রকাশ পায় তাহলে তোমার লোম শিহরে উঠবে এবং তুমি বিস্মিত হবে। তাই চিন্তা করো যে এরা কি ধর্মকে দৃঢ়তা দান করবে বা ধর্মকে সাহায্য করবে, এরা কি ভ্রষ্টদেরকে পথ দেখাতে পারে বা অন্ধদের চিকিৎসা করতে পারবে। এই হলো এই বাচ্চাদের চিত্র এবং স্বরূপ। কিন্তু যেভাবে বলেছি, বিভিন্ন আফ্রিকান দেশে মসিহ ইসলামের তবলিগি মিশনকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করে, এই কাজেও নিজেদের সম্পদের সহস্রভাগের এক ভাগও খরচ করে না, সামান্য টাকাই দেয়, কারণ এদের কাছে অঢেল সম্পদ রয়েছে। হযরত মসিহ ইসলামের মিশনের বিরোধিতার জন্য তারা নিজেদের মুবাল্লিগ পাঠিয়েছে, পূর্বে কখনো মাথায় আসেনি, এই কাজের ক্ষেত্রে তারা খুব সক্রিয়। তিনি আরো বলেন যে শরীয়তের আদেশ নিষেধের সাথে এদের কোনো সম্পর্ক নেই, বরং তারা শরীয়তের বিধিনিষেধ থেকে বেরিয়ে লাগামহীন জীবনযাপন করতে চায়। এবং সত্যবাদী খলিফাদের মতো শক্তি এবং প্রত্যয়ী তারা কিভাবে হতে পারে, নেক এবং পূর্ণবানদের মতো হৃদয় তাদের কিভাবে হতে পারে যাদের উদ্দেশ্য হল সত্য এবং ন্যায় বিচার। আজকে খেলাফতের সিংহাসন, এই সমস্ত বৈশিষ্ট্য শূন্য। এরা বলে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া উচিত, কখনো কারো নাম পেশ করে, কখনো কোনো আলেমের নাম পেশ করে খেলাফতের পদের জন্য। মসিহ ইসলাম বলছেন এদের ভিতরে বৈশিষ্ট্য নেই, তাই খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে না তাদের মাঝে। তিনি বলেন যে এরা ভাবে না যে উম্মতের শক্তি এবং প্রতাপ হারিয়ে গেছে, উম্মতের প্রদীপ নিভে গেছে, উম্মতের রসুলকে মানুষ মিথ্যাবাদী আখ্যা দিচ্ছে, ইসলাম উম্মতের সঠিক কথাকে ভ্রান্ত আখ্যা দেয়া হচ্ছে এবং তাদের অনেকেই নিষিদ্ধ কাজকর্ম করছে এবং অত্যন্ত ধৃষ্টতার সাথে কামনা বাসনাকে মা কামনা বাসনার পূজা করছে, অর্থাৎ প্রকাশ্যে এমন নির্লজ্জ আচরণ করছে যা করতে খোদা তালা বারণ করেছেন। তিনি আরো বলেন যে সকাল সন্ধ্যা তাদের আনন্দঘন জীবন সকল প্রকারের বিলাসিতার ভিতর কাটে, অতএব এমন মানুষ কিভাবে খোদার পক্ষ থেকে সাহায্য পেতে পারে, কেন যাদের কর্ম এমন পাপাচারিতায় পরিপূর্ণ। বরং এমন বাদশাদের অস্তিত্ব মুসলমানদের জন্য খোদা তালার অনেক বড় লানত এবং ক্রোধ আর অভিশাপ। যারা নোংরা কীটের মতো জমিতেই থাকে এবং আল্লাহর মন্দাদের জন্য পুরো শক্তি খরচ করে না, আর খোড়া ওটের মতো এবং কর্মঠ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার মতো দৌড়া না, এই কারণেই স্বর্গীয় সাহায্য তারা লাভ করে না, আর কাফেরদের দৃষ্টিতে এই কারণেই তাদের কোনো ভয় নেই, যা পরেশগার এবং মুত্তাকি বাদশাদের বৈশিষ্ট্য। বরং তারা কাফেরদের ভয়ে সেইভাবে পালায় যেভাবে গাধা সিংহ বা বাঘের ভয়ে পালিয়ে থাকে। যুদ্ধের ময়দানে তাদের 2000-এর জন্য দুজন কাফের যথেষ্ট। এমন বিশ্বাসঘাতকতা এবং ভ্রষ্টতার বর্তমানে কিভাবে তারা খোদার সাহায্য পেতে পারে, কেননা আল্লাহ তালা স্বীয় সুন্নত এবং রীতিকে পরিবর্তন করেন না। আল্লাহ তালার রীতি হল তিনি কাফেরদের সাহায্য করেন, কিন্তু দুরাচারী লম্পটকে তিনি সাহায্য করেন না। এই কারণেই খ্রিস্টান বাচ্চারা সাহায্য লাভ করছে, আর তারা মুসলমানদের সীমান্ত এবং বিভিন্ন রাষ্ট্র জবরদখল করছে এবং প্রতিটি রাষ্ট্র কে তারা সংকুচিত করছে, ছোট করছে। আজও দেখুন বাজ্যত না হলেও কার্যত মুসলমান বাদশাহ মুসলমান দেশের বাগডোর বিদেশিদের হাতে। তিনি বলেন যে আল্লাহ তাআলা এদেরকে যে সাহায্য করেছেন, খ্রিস্টানদেরকে যে সাহায্য করেছেন, এটি এই কারণে নয় যে তিনি তাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, অমুসলিমদের যে সাহায্য করছেন তাদের প্রতি দয়ালু হওয়ার কারণে, বরং এই কারণে যে খোদা তাআলা মুসলমানদের প্রতি ক্রোধান্বিত হয়। মুসলমান যদি বুঝত এবং জানত, এই হল তার হৃদয়ের বেদনার চিত্র। আর আজ এই কথা একশত ভাগ সত্য। বাস্তববাদী যে সমস্ত কলামিস্ট আছে, ভাষ্যকার আছে, তারা এগুলো লেখে। সম্প্রতি জঙ্গে একটা প্রবন্ধ দেখেছে ডাক্তার আব্দুল কাদের খান, যাকে পাকিস্তানের বিজ্ঞানী আখ্যা দেওয়া হয়। তিনিও কোরআনের আয়াতের আলোকে এই সমস্ত বিষয় লিখেছেন যে এই 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 অপকর্ম আমরা করছি, যে কারণে আল ঐশী কোপানল বর্ষিত হচ্ছে আমাদের উপর। যাই হোক, এই হলো তাদের অবস্থার চিত্র। মুসলিম ইসলাম আবার বলেন যে যদি এরা মুত্তাকি এবং নেক হতো, তাহলে তাদের শত্রু তাদের বিরুদ্ধে কিভাবে এবং কেন জয়যুক্ত হচ্ছে? আসলে তারা যখন দোয়া এবং ইবাদতকে ছেড়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলাও তাদের প্রতি ভ্রুক্ষেপ করেননি। তিনি আরো বলেন, ওম খোদার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা এবং কোরআনের নির্ধারিত সীমাকে লঙ্ঘন করার কারণে ভয়াবহ বিপদ আপদ তাদের উপর নাজেল হচ্ছে, অনেক শহর তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এইসব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি এবং পাকড়াও। তিনি বলেন, শত্রু তাদেরকে লাঞ্ছিত করেনি, বরং আল্লাহ তাআলা তাদের লাঞ্ছিত করেছেন, কেননা খোদা তাআলার পবিত্র দৃষ্টির সামনে তারা অবাধ্য হয়েছে। তাই তিনি তাদেরকে যা দেখানোর ছিল দেখিয়েছেন, তাদেরকে বিপদ আপদে নিক্ষেপ করেছেন আর তাদের রক্ষা করেননি। তাদের মন্ত্রীরা বিশ্বাসঘাতক, এর বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি যে তাদের ওজির এবং নাজির বা মন্ত্রী এবং পরামর্শদাতারা শীর্ষ দায়িত্ব পালন করছে না, বরং বিশ্বাসঘাতকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং মানুষকে বিশ্বাসঘাতকতার পথে ঠেলে দিচ্ছে। তিনি বলেন যে ইউরোপের পত্রপত্রিকা এদেরকে অলস এবং অকর্মণ্য আর অথর্ব আখ্যা দিয়ে থাকে, আজও এই কথা একশত ভাগ সত্য। তিনি আরো বলেন যে পুরুষের বৈশিষ্ট্য বা পুরুষ এদের ভিতর নেই, নামাজ তারা রীতিমতো পড়ে না, কামনা বাসনা তাদের পথে দুর্লঙ্ঘনীয় পাহাড়ের মতো হয়ে গেছে, নামাজ পড়লেও মহিলাদের মতো ঘরে পড়ে আর মুত্তাকিদের মতো মসজিদে যায় না। তিনি আরো বলেন যে এরা সদুপদেশ শুনতে চায় না, শুনতে পারে না, হঠাৎ করে অহংকার আত্মশ্লাঘা মিথ্যা আত্মসম্মান বোধের কারণে খেপে ওঠে আর ক্রোধ এবং মিথ্যা আত্মাভিমানে তারা ফেটে পড়ে। তাদের মতে বড় সম্মানিত ব্যক্তি সে যে তাদের অবস্থাকে সুন্দর করে দেখায়, অর্থাৎ তাদের প্রশংসা করে, অর্থাৎ তোষামোদীদের তারা পছন্দ করে। আর আল্লাহ তাআলা যখন তাদের অনাচার কদাচার মিথ্যা অন্যায় এবং অকৃতজ্ঞতা যখন দেখেন, তাদের উপর এমন মানুষ নিযুক্ত করেন যারা তাদের দেয়াল অতিক্রম করে সকল উঁচু স্থানে গিয়ে বসে এবং তাদের পিতা পিতা মহের সম্পত্তি জবরদখল করে, সকল রাষ্ট্রকে দুর্বল করে। আর এসব কিছু হওয়ার ছিল, আর কোরআনে তোমরা এই কথাগুলো পড়ো কিন্তু চিন্তা করো না। আমি বলেছি যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সবকিছুই শত্রুদের হাতে। তিনি আরো বলেন, এদের হৃদয় থেকে তাকওয়া হারিয়ে গেছে, তাই আল্লাহ তাআলা তাদের জাগতিক বিষয়কে বদলে দিয়েছেন, কেননা তারা পাপে ধৃষ্ট ছিল। আর আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ তারা অভ্যন্তরীণভাবে নিজেদের অবস্থায় পরিবর্তন না আনে, আর তাদের এমন মানুষের প্রতি দয়াও প্রদর্শন করা হয় না। বরং আল্লাহ তাআলা সেই সমস্ত ঘরে বা ঘরকে অভিশপ্ত করেন, আর এমন শহর যে শহরে যেখানে মানুষ অপকর্ম বা অপকর্মে লিপ্ত থাকে, এমন ঘরে ফেরেশতা নাজিল হয়ে বলে যে হে ঘর, আল্লাহ তাআলা তোকে ধ্বংস করুন। তিনি আরো বলেন যে খ্রিস্টান বাদশাহদেরকে দোষারোপ করো না। অতএব খ্রিস্টান বাদশাহদের দোষারোপ করবে না, তাদের পক্ষ থেকে যেই কষ্ট পাচ্ছ, তাদের হাতে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ তা স্মরণ করো না। হে পাপাচারীরা, নিজেদের ধিক্কার দাও, আমার কথা কি শুনো মানো? মোটেই নয়। তোমরা তো গালি দাও, মুখ বানাও, তোমাদের ভিতর সোনার কান এবং বোঝার হৃদয় নেই, আর খাদ্য পানীয় ছেড়ে বিবেক বুদ্ধিসম্মত কথা শোনার সময় তোমাদের কোথায়, মদ ছেড়ে আল্লাহ দিকে ধ্যান দেওয়ার এবার মনোযোগ দেওয়ার সময় কোথায়, তোমাদের ভিতর চিন্তাশীল যুবক কোথায়? তোমরা কি শত্রুকে দোষারোপ করছো? তোমাদের যে ক্ষতি হয়েছে তা তোমাদের অপকর্মের কারণে হয়েছে। জনসাধারণকে সম্বোধন করে তিনি বলেন, আজকাল যা হচ্ছে বা জনসাধারণ যা করছে, তাদেরকে বলছে যে তোমরা যদি নেক হও তোমাদের বাদশাহ পুণ্যবান হতো, যদি তোমরা পুণ্যবান হতে, যদি তোমরা নেক কর্মশীল হতে তোমাদের বাদশাহও পুণ্য কর্মশীল হতো, তোমরা নেক হলে বাদশাহও নেক হতো। কেননা মুত্তাকিদের বা তাকওয়াশীলদের জন্য আল্লাহ তাআলার এটি রীতি, মুসলমান বাদশাহদের প্রশংসা থেকে বিরত হও, যদি তাদের শুভাকাঙ্ক্ষী হও তাহলে তাদের জন্য ইস্তিগফার করো। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে উপায় উপকরণ হিসাবে বানিয়েছেন, আর তোমাদেরকে তাদের ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন। যদি তোমরা মুখলেস হও, তাকওয়া এবং পুণ্যের ক্ষেত্রে পরস্পরের সাহায্য করো, আর তাদেরকে তাদের দুরাচারিতা সম্পর্কে অবহিত করো, আর বৃথা কার্যকলাপ সম্পর্কে তাদেরকে অবহিত করো। যদি মুনাফিক না হও, খোদার কসম তারা প্রজাদের অধিকার দেয় না। মুসলিম ইসলাম বলছেন যে বোঝানো উচিত, এটিও আবশ্যক, বৈধ কাজ, সত্য কথা বাদশার সামনে বলা উচিত। তিনি আরো বলেন যে খোদা তালার কসম, তাদের হৃদয় পাহাড়ের পাথরের তুলনায় বেশি কঠোর, তারা কখনো খোদা তালার দরবারে বিগলিত চিত্তে কাঁদে না। এই সমস্ত কর্ম থেকে প্রমাণিত হয় যে তারা খোদাকে অসন্তুষ্ট করে ভ্রষ্টতার পথ বেছে নিয়েছে, আর স্বয়ং প্রাণহারী বিষ খেয়ে প্রজাকেও বিষিয়ে তুলেছে, তাই তারা দুই ধরনের দ্বিগুণ শাস্তি পাবে। তিনি বলেন যে হে বক্তাগণ, তোমাদের এমন কেউ আছে কি যে এই সমস্ত বদভ্যাসের পরিণতি সম্পর্কে অবহিত করবে? কেননা এরা অপবিত্র কামনা বাসনার অনুসরণে ধর্মকে পদদলিত করেছে, আর সমস্ত বিষয়ে তাদের দৃষ্টি বক্র হয়ে গেছে। মসজিদ বলছেন যে এদের চোখ বা দৃষ্টি বক্র হয়নি, এরা আমার মতে পুরো অন্ধ। আমি তোমাদেরকে এই কথা বলছি না যে তোমরা তাদের আনুগত্য থেকে বেরিয়ে যাও, তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নাও, স্পষ্টভাবে বলেছেন। আমি এই কথা বলছি না যে তাদের আনুগত্য পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নাও, সত্য কথা বলো, কিন্তু যুদ্ধের অনুমতি নেই। দোয়া রয়েছে, দোয়ার প্রতি প্রথমে মনোযোগ আকৃষ্ট করেছেন, ইস্তিগফারের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। আমি এই কথা বলছি না যে তাদের আনুগত্য থেকে বেরিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নাও, বরং আল্লাহর কাছে তাদের কল্যাণ চাও যেন তারা বিরত হয়। দাজ্জালের হাত যে সমস্ত বিকার এবং বিকৃতি সৃষ্টি করেছে তারা সেই সমস্ত বিষয়ের সংশোধন করতে পারবে, এই আশা তাদের কাছে রেখো না। বা এতটা ধ্বংসযজ্ঞের পর উম্মতের অবস্থা তারা শুধরিয়ে দেবে এটি আশা করো না। তোমরা জানো যে প্রত্যেক ময়দানের জন্য বিশেষ সুপুরুষ থেকে থাকে। মৃতরা কি অন্যদের জীবন দিতে পারে বা ভ্রষ্ট কি অন্যদের পথ দেখাতে পারে? অতএব প্রশ্ন হলো এদের কাছে কি আশা করছো? হুজুর বলছেন যে আমাদের আশা, মসিম বলছেন যে আমরাই আশা করি না যে তারা সংশোধিত হবে মৃত্যু আশা ছাড়া। হ্যাঁ, ওয়াজ নসিহত এবং হিতোপদেশ দেয়া এটি আমাদের দায়িত্ব। এদের ভিতর অন্তর্দৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনার জ্ঞানও নেই। তারা নিজেদের খ্রিস্টান প্রতিবেশীদের ষড়যন্ত্র শিখার চেষ্টা করেছে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি এবং ষড়যন্ত্রের ক্ষেত্রে তাদের মোকাবেলা করতে পারেনি। অর্থাৎ তারা সেই মোরগের মতো, যে চিলের মতো আকাশে উড়তে চেয়েছে। তিনি বলেন যে খ্রিস্টানদের প্রতিদ্বন্দ্বিতায় খোদাভীতি বা তাকওয়া সম্পর্কে যে শিক্ষা এরা লাভ করেছিল সেটিকে তারা অবজ্ঞা করেছে, আর বিরোধীদের মতো ধূর্ততা এবং চালাকিও শিখতে পারল না। আর মুসলমান বাদশাহদের সম্পর্কে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে যতদিন তারা নেক না হবে, মুত্তাকি না হবে, তিনি তাদের কখনো সাহায্য করবেন না। তিনি খ্রিস্টানদের তাদের ষড়যন্ত্রে সফল করতে চেয়েছেন, কেননা মোমেনরা তাকে অসন্তুষ্ট করেছে। তোমরা কি মনে করো যে এরা ইসলামের সীমান্তকে কাফেরদের হাত থেকে রক্ষা করতে পারবে? তোমরা কি মনে করো যে তারা ইসলামের নিরাপত্তার বেষ্টনীতে রয়েছে? সুবহান আল্লাহ, এটি অনেক বড় ভ্রান্তি। এরা তো বিদাতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ রসুলের ধর্মকে নির্মূল করতে চায়। তাদের সম্পর্কে তোমরা সুধারণা রাখতে পারো, এটি তোমাদের ইচ্ছা, বা তাদেরকে নির্দোষ আখ্যা দিতে পারো। কিন্তু কিভাবে, কোন লক্ষণের ভিত্তিতে এমন দাবি করবে? তোমরা কি মনে করো যে এরা মক্কা মদিনার সেবক এবং রক্ষণাবেক্ষণকারী, বরং মক্কা মদিনা তাদেরকে তাদের সুরক্ষা করছে? কেননা তারা ইসলাম এবং ইসলামের রসুলের ভালোবাসার দাবি রাখে। তারা দাবি করে যে আমরা ইসলামের প্রতি ভালোবাসা রাখি বা মোহাম্মদ রসুল্লাহর প্রতি ভালোবাসা রাখি, তাই তারা মক্কা মদিনার সুরক্ষা করছে না, বরং মক্কা মদিনা তাদেরকে রক্ষা করছে। যদি এরা প্রকৃত তওবা না করে তাহলে শাস্তি তাদের মাথার উপরে ঝুলছে। অতএব তোমাদের কেউ আছে কি যারা তাদেরকে অশুভ দিন সম্পর্কে সতর্ক করবে? তোমরা কি দেখো না যে ইসলাম বিদাতের জন্মদাতা যুগের হাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে, আর মুসলধারে বৃষ্টির মতো ফেতনা এর উপর বর্ষিত হচ্ছে, আর শত্রু সৈন্য তাদেরকে শিকারের মতো জালে আবদ্ধ করছে? কোনো কথা এমন নয় যা তাকে আনন্দিত করতে পারে বা দুঃখ দূর করতে পারে। মুসলমান জঙ্গলের পিপাসার্থ মানুষ বা সেই রোগীর মতো যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তিনি বলেন যে অনেকে মুসলমানদের দেখে হাসি ঠাট্টা করে, অনেকেই মুসলমানদের দেখে ক্রন্দন করে। তোমরা দেখছো যে হৃদয় কঠোর হয়ে গেছে, পাপাচা পাপ বেড়ে গেছে, বক্ষ সংকুচিত হয়ে গেছে, আর চিন্তাধারা বিকৃত হয়ে গেছে, অলস্য ঔদাসীন্য অজ্ঞতা এবং ভ্রষ্টতা আর পাপাচারিতা ছেয়ে গেছে, তাকওয়ার নাম চিহ্ন নেই, আর হৃদয়ে সেই জ্যোতি নেই যার ফলে ইমান শক্তিশালী হতে পারে। চোখ মুখ কান নোংরা হয়ে গেছে, আর বিশ্বাস বিকৃত হয়ে গেছে, সুস্থ চিন্তাধারা ছিনে নেওয়া হয়েছে, এবং নির্বুদ্ধিতা প্রকাশ পেয়েছে, ইবাদতে প্রদর্শন দেখা দিয়েছে, এবং তাকওয়ায় লোক দেখানো ভাব অনুপ্রবেশ করেছে, সৌভাগ্যের লক্ষণ হারিয়ে গেছে, ভালোবাসা এবং ঐক্য চলে গেছে, এবং অনৈক্য প্রকাশ পেয়েছে। এমন কোন পাপ এবং অজ্ঞতা নেই যা মুসলমানদের ভিতর নেই, কোন জুলুম এবং ভ্রষ্টতা নেই যা তাদের পুরুষ নারী এবং বাচ্চাদের ভিতর দেখা যায় না। বিশেষ করে তাদের ধনীরা সত্য পথ সঠিক পথ পরিত্যাগ করেছে, যেভাবে পূর্বেই বলেছি। সবকিছু সত্ত্বেও আলে বেরাত মানুষকে এমনভাবে বিকৃত করেছে যে আহমদীয়তের বিরোধিতা এরা করেই চলেছে। সম্প্রতি এক মোবাল্লেগের একটি রিপোর্ট আমি পড়ছিলাম, তার এক খ্রিস্টান বন্ধু আছে, ইংল্যান্ডে এসেছেন তার কোন মুসলমান পরিচিত বন্ধুর কাছে। সে জানত যে মুসলমানরা মদ খায়। তিনি বলেন যে আমি তাকে শোনানোর জন্য তাকে বলি যে আমার কিছু আহমদি বন্ধু আছে, এবং সেই মুসলমান বসে তখন মদ খাচ্ছিল, আর সে বলল যে আহমদি তো মুসলমানই নয়, তাদের কথা কি বলছো? তখন সেই খ্রিস্টান বলে যে কোরআনে তো মদ নিষিদ্ধ, আহমদিরা মদ খায় না, তাই তারা, কিন্তু তা সত্ত্বেও তোমার দৃষ্টিতে তারা মুসলমান নয়, আহমদিরা নামাজ পড়ে, তোমার দৃষ্টিতে তা সত্ত্বেও তারা মুসলমান নয়, আহমদিরা কোরআনই শিক্ষা, যে সমস্ত আহমদের আমি দেখেছি তারা কোরআনের শিক্ষা মেনে চলার চেষ্টা করে, কিন্তু তুমি বলছো যে আহমদেরা মুসলমান নয়, আর তুমি আমার সামনে মত পান করছো, কোরআনের শিক্ষার পরিপন্থী কাজ করছো, তা সত্ত্বেও তুমি মুসলমান। তখন নীরবে সে অনেকক্ষণ শুনতে থাকে, কিছু বলেনি, কিন্তু মদের পেয়ালা হাতেই ছিল। সে খ্রিস্টান তাকে বলে, তার বন্ধুকে, মুসলমান বন্ধুকে যে মদ খাচ্ছিল, তাকে বলে যে চিন্তিত হয়ো না, চিন্তা করো না, মদ খাচ্ছ খেয়ে যাও। আর হে মুসলমান কিছু না বলেই মদ পান আরম্ভ করে, তো এই হলো মুসলমানদের চিত্র, কিন্তু আহমদেরা মুসলমান নয় এদের দৃষ্টিতে। এরপর তিনি বলেন, নিদর্শন প্রকাশিত হয়েছে কিন্তু তারা তা গ্রহণ করেনি, অতএব খোদার ক্রোধ বর্ষিত হলো, তারা আজাব যখন দেখল তখন বলে যে তোমার অস্তিত্বকে আমরা নোংরা মনে করি, মুসলিমদের ব্যক্তিত্বকে, আর তারা বলে যে এই যে প্লেগ তোমার মিথ্যা দাবির কারণে ছড়িয়েছে, আল্লাহ শাস্তি নাকি বর্ষিত হচ্ছে, নাজেল হচ্ছে মুসলিমদের মিথ্যা দাবির কারণে, নাউজুবিল্লাহ। আজও এদের একই অবস্থা। মুসলিম ইসলাম বলে যে এদেরকে বলা হয়েছে যে তোমাদের দুর্ভাগ্য তোমাদের সাথেই আছে। তিনি বলেন যে এমন কোন রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেননি যার সমর্থনে আকাশ এবং পৃথিবী থেকে শাস্তি প্রেরণ করা হয়নি যেন তারা বেরোতে হয়। এখনো যে আজাব আসছে তাও মুসলিমদের সমর্থনে। তিনি বলেন যে আগে বলো যে তোমাদের বাদশাদের কে তুফানের সময় নৌকা বানিয়েছে, বরং সেও নিমজ্জনশীল লোকদের সাথে ডুবে গেছে আর যুগের কেচি তাদের আঙ্গুল কেটে দিয়েছে, নখ কেটে দিয়েছে, তাদের মুখে ধুলাবালি ঢেকে ফেলেছে, যুগ তাদের পানি শুকিয়ে দিয়েছে এবং সম্মান তাদের হারিয়ে গেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কিন্তু কোনো লাভ হয়নি। এমন নৈরাজ্য প্রকাশ পেয়েছে যে তারা তাদের কমিটি এবং সংসদের মাধ্যমে এবং শত্রুদের সীমান্তে ছাউনি গড়ার নামে তাদের সংশোধন করতে পারেনি। অনেক সময় তারা অস্ত্র প্রস্তুত করেছে, বড় বড় সৈন্যদল গড়ে তুলেছে কিন্তু পরাজয় এবং লাঞ্ছনা ছাড়া কোনো ফল প্রকাশ পায়নি। তিনি আরো বলেন যে এখন আমাকে বলো হে চিকিৎসকগণ, চিকিৎসার কি রীতি আর আছে তোমাদের দৃষ্টিতে? তোমরা কি এই সমস্ত সম্পদশালীদের সম্পর্কে মনে করো তারা এই বিপদ দূর করতে পারবে? তোমরা কি মনে করো যে বাদশাহ এই কাঁটা থেকে ধর্মের বাগানকে পবিত্র করতে পারবে? বা তোমরা কি মনে করো এই রোগ ব্যাধি ইসলামী রাষ্ট্র এবং তাদের অভিশপ্ত চেষ্টার মাধ্যমে দূর হবে? মোটেই নয়। ফণী বনশাক আছে খেজুর ধরা থেকে এটি বেশি কঠিন কাজ। তাদের কাছে কি আশা করা যেতে পারে? কেননা তারা অনেক বড় বড় পাথরের নিচে চাপা পড়ে আছে, তারা কিভাবে মাথা ওঠাতে পারে? সহস্র সহস্র দুঃখে তারা জর্জরিত। আমি সত্য সত্যই বলছি যে এই সমস্ত বিপদ আপদ দূর করা বাদশাহ এবং ধনীদের সাধ্যের বাইরে। কোন অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে কি হে বিবেকবানগণ? এই সমস্ত বাদশাহরা মুসলমান এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হলেও এদের আত্মা পাক এবং কামেলদের আত্মার মতো নয়। আর পবিত্রদের মতো তাদেরকে জ্যোতি এবং তাদের আলো আর আকর্ষণীয় শক্তি দেয়া হয় না, কেননা নূর বা আলো বা জ্যোতি সেই হৃদয়ের উপর বসিত হয় যে নিজেকে খোদার খাতিরে নিঃশেষ করে এরপর তাকে প্রকৃত ভালোবাসা দেওয়া হয়। সন্তুষ্টির প্রশ্রবণ দ্বারা তাকে বিধৌত করা হয়, অন্তর্দৃষ্টি সত্য এবং সত্যতার সুরমা তার চোখে লাগানো হয়, এরপর তাকে মনোনীত করা হয় আর এরপর তাকে স্থায়ী পদমর্যাদা দেয়া হয়। আর যে নিজেই অন্ধকারে বসে আছে সে অন্ধকার কিভাবে দূরীভূত করতে পারে? আর যে নিজেই বিলাস বহুল সিংহাসনে ঘুমাইছে অন্যদেরকে কিভাবে জাগাতে পারে? সত্য কথা হলো এই যুগের বাদশাদের আধ্যাত্মিক বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের পুরো মনোযোগ আল্লাহ তাআলা জাগতিক রাজনীতির দিকে নিবদ্ধ করেছেন আর কোন হিকমতের অধীনে ইসলামের বাহ্যিক সমর্থনের কাজে খোদা তাআলা তাদেরকে নিয়োজিত করেছেন। রাজনৈতিক বিষয়ই তাদের লক্ষ্য হয়ে থাকে। ইসলামের সীমান্তের তত্ত্বাবধানের ভালো ব্যবস্থা করার তুলনায় বেশি দায়িত্ব তাদের নেই। দেশের হেফাজত করে দেশকে শত্রুর থাবা থেকে রক্ষা করা তাদের দায়িত্ব। মানুষের অভ্যন্তরীণ সংশোধন, নোংরামি থেকে রক্ষা এবং শয়তান থেকে রক্ষা তাদের তত্ত্বাবধান। রাতের দোয়া এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তাদের মুক্তি দেয়া এই বিষয়টি বাদশাদের শক্তি এবং সামর্থ্য আর যোগ্যতার ঊর্ধ্বে। আধ্যাত্মিক বিষয়ে তাদের কোনো দায়িত্ব নেই আর বুদ্ধিজীবীদের এটি অজানা নয়। আর বাদশাদের দেশের দায়িত্ব এই জন্য অর্পণ করা হয় যেন তারা ইসলামী সুরাকে শয়তানের হস্তক্ষেপ থেকে রক্ষা করে। নফসকে পাক করা এবং চোখকে জ্যোতির্মণ্ডিত করার জন্য তাদের এই দায়িত্ব দেয়া হয় না। এরপর আলেমদের কথা বলতে গিয়ে হুজুর বলেন, মুসলিম ইসলাম বলেন, যাদের অধিকাংশ ইসলামের জন্য রোগ ব্যাধি চিকিৎসা নয়, তারা বিভিন্ন অজুহাতে বাহানে মানুষের সম্পদ হরণ করে ভক্ষণ করে। এরা বলে কিছু কিন্তু তা করে না। তারা নসিহত করে কিন্তু সে শিক্ষার উপর নিজেরা আমল করে না। তাদের কথা কর্কশ, হৃদয় কঠোর এবং তমসাচ্ছন্ন। তাদের দৃষ্টিভঙ্গি দুর্বল, ভোতা এবং কর্ম হল নোংরা। সামান্য জ্ঞান অর্জন করেই অহংকার আরম্ভ করে যারা তাদের সাথে মতভেদ রাখে, তাদের উপর তীর্যক আক্রমণ করে এবং কুফরি ফতোয়া দেয়, দুঃখ দেয়, তার ধন তাদের ধন ধন সম্পদ ছিনে নেয়। কার্পণ্য হল এদের প্রকৃতি, হিংসা এদের রীতি এবং ধর্মের পরিবর্তন পরিবর্ধন করা এদের ধর্ম, আর বলে যে আমাদের এমনটাই করেছে, ক্রোধের সময় এরা নেকড়ের মতো, রাগের সময় নেকড়ের মতো আক্রমণ করে। এদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি অবাধ্য আত্মার খাতিরে হয়ে থাকে, তাদের জিকির এবং তাসবি দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, এবং মনে করে যে মানুষের জীবনের মালিক হলাম আমরা। আজকাল কত বড় সত্য কথা বলেছেন, আজকাল পাকিস্তানে এরা মানুষের জীবনের প্রভু, নিজেকে মনে করে, যাকে ইচ্ছা ফেরেশতা আখ্যা দেয় এবং যাকে ইচ্ছা শয়তানের ভাই আখ্যা দেয়। এরা এদের ভিতর নমনীয়তা এবং সহনশীলতার নাম চিহ্ন নেই। তারা অন্যের উপর আক্রমণের ক্ষেত্রে পশুকেও হার মানিয়েছে, তারা ভেড়ার রূপে আসে, অথচ বিভিন্ন অপবাদের ভিত্তিতে আক্রমণের ক্ষেত্রে রক্ত পিপাসু নেকড়ের মতো তারা মিথ্যা ফতোয়া লেখে, এবং দুই এক দেরহাম তাদের ইমানকে ক্রয় করার জন্য বা নষ্ট করার জন্য যথেষ্ট। মানুষকে সত্য গ্রহণে বাধা দেয়, শয়তানের মতো কুমন্ত্রণা সৃষ্টি করে। এদের অহংকার সীমা ছাড়িয়ে গেছে আর চিন্তা শক্তি হারিয়ে গেছে, কোন কল্যাণকর কথা বলার শক্তি রাখে না, বরং সন্দেহ সৃষ্টি করে। তারা যখন নীরব থাকে, কাম চুরি করা তাদের নীরবতার লক্ষ্য, আর যখন কথা বলে তাদের কথায় কোন প্রভাব থাকে না। শরীয়তের কঠিন বিষয়ের সমাধান নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, আর আধ্যাত্মিকতার সূক্ষ্ম দিকগুলো সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি অত্যন্ত স্পষ্ট, কিন্তু ইসলামের বিজয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, খোদা তালার পক্ষ থেকে তাদের অদৃষ্টে শুধু হইচই রয়েছে, কোরআন পড়ে কিন্তু শুধু পড়া পর্যন্ত, তাদের হৃদয়ে কখনো কোরআন ঢুকেনি। তাদের ভিতর ঔদাসীন্য আলস্য অনেক বেড়ে গেছে, চিন্তাধারার সূক্ষ্মতা বুদ্ধির প্রখরতা নেই, এবং কঠিন বিষয়ে সমাধানের তারা শক্তি রাখে না। তুমি তাদেরকে কামনা বাসনার আতিশয্যে অচেতন এবং কামনা বাসনার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ পাবে, তারা আল্লাহর রহমান খোদার বান্দাদের অধিকার ভুলে বসেছে। তো এমন অবস্থায় ধর্মের সাহায্য তারা কিভাবে করতে পারে? তিনি আরো বলেন, বিদ্বেষ তাদেরকে পশু সদৃশ করে তুলেছে এবং সত্য কথা শোনা থেকে বারণ করেছে। তাদের ধর্ম কামনা বাসনার পূজা, খাওয়া পান করা এবং অর্থ বন্টন, ইসলামের করুণ অবস্থা দেখে তারা দুঃখিত হয় না এবং চিন্তিত হয় না, কাঁদেও না। কাঁদলেও তারা কৃত্রিমভাবে কাঁদে, নিজেদের বাচ্চাদের দেখে তারা কেঁপে উঠে, কিন্তু মহাসম্মানিত প্রতাপান্বিত খোদার সম্মানে এর প্রতি তারা ভীত নয়। জালালত এবং ভ্রষ্টতার ফেতনা এবং বিপদ আপদ নাজেল হওয়া নিয়েও তাদের কোনো ভয় নেই। একপক্ষ জিহাদের নামে অজ্ঞদের তরবারির মাধ্যমে শিরোচ্ছেদের শিক্ষা দিচ্ছে, এরা প্রত্যেক আগন্তুক এবং পথিককে হত্যা করছে, খুন করছে, কিন্তু তাকেও অবলম্বন করে না। তো হযরত মসীহ আলাইহিস সালামের লেখা থেকে কয়েকটি উদ্ধৃতি বা কিছু অংশ তুলে ধরেছি। তিনি যেভাবে কথা বলেছেন, আজ থেকে শতাধিক বছর কাল পূর্বে মুসলিম ইসলাম এই কথাগুলো বর্ণনা করেছেন, মুসলমানদের যে চিত্র ছিল, যে চিত্র তিনি অঙ্কন করেছেন, আজও আমরা দেখছি যে সেইভাবে একইভাবে তার কথা এবং তার পর্যবেক্ষণ তাদের কর্মের স্বরূপ এবং চিত্র তুলে ধরছে, আর এটি তাদের লেখার এবং কথার সত্যায়ন। আসলে এদের সম্পর্কে কিভাবে আল্লাহ তাআলা তাকে অবহিত করেছেন, যেভাবে আল্লাহ অবহিত করেছেন সেভাবেই তিনি তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। এই অবস্থার যে সমাধান তিনি এই পুস্তকে উপস্থাপন করেছেন তা হল, তিনি বলেন যে সমস্ত ফেরকাকে ছেড়ে দাও, পরিত্যাগ করো। সব ফেরকার কিছু ফেরকার কথা তিনি উল্লেখ করেছেন পূর্বে যা পড়েছি, তারপর তিনি বলেন যে এই ফেরকাগুলোকে ছেড়ে দাও, দেখো কোথাও খোদা নিজের পক্ষ থেকে কোন চিকিৎসা নাজেল করেননি। তো স্মরণ রেখো যে এই সমস্ত নৈরাজ্যের চিকিৎসা আকাশে এবং স্বর্গে, মানুষের হাতে নয়। কোরআনে পুরনো বিভিন্ন জাতির ইতিহাস পড়ে দেখো যে তাদের প্রেক্ষাপটে আল্লাহর সুন্নত এবং রীতি কি ছিল, তাই পরবর্তীদের ক্ষেত্রে খোদার এই রীতি এবং সুন্নত কিভাবে পরিবর্তন হতে পারে। তোমরা কি মনে করো যে এই সময়টি কোন ইমামের আসার সময় নয়? আচ্ছা, তোমরা ভ্রষ্টতা এবং অজ্ঞতা স্বচক্ষে প্রত্যক্ষ করছো, আর ইসলামের উপর আক্রমণ হচ্ছে, বিপদ আপদ পিছা ছাড়ছে না। ভ্রষ্টতার তুফানের যুগে তোমরা ধর্মের কোন সেবক খুঁজে পাচ্ছ না, আর অবস্থা হলো মানুষ আল্লাহর নসিহত এবং কোরআনের দিক নির্দেশনা ভুলে গেছে, আর হাদিসে যা কিছু এসেছে তাকেও মানুষ পরিত্যাগ করেছে। অনেক ভ্রষ্ট বিশ্বাসের ক্ষেত্রে খ্রিস্টানদের সুরে কথা বলে, খাদ্য পানীয় এবং বিলাসিতা ছাড়া তারা আর কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়। এদের কাছে কি ধর্মের ইসলামের সংশোধনের আশা করা যায়? তিনি বলেন যে এরা বলে শুধু ঈসা আলাইহিস সালামই শয়তানের স্পর্শ থেকে পবিত্র ছিলেন, আর আল্লাহর এই কথা তারা ভুলে গেছে যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষ্পাপ ছিলেন না? শয়তানের স্পর্শ থেকে পবিত্র ছিলেন না? অতএব আজ ঈসার জীবিত থাকার বিশ্বাসের তুলনায় বড় কোনো পাপ নেই, বিশ্বাস পোষণ করে তোমরা খ্রিস্টানদের সমর্থন করছো। তিনি বলেন যে তোমরা নিজেরা যুগের অবস্থা নিয়ে চিন্তা করো, উম্মত এত দলে উপদলে বিভক্ত হয়ে গেছে যে রহমান খোদার বিশেষ মেহরবানি ছাড়া এরা ঐক্যবদ্ধ হতে পারে না, কেননা প্রত্যেক ফিরকা পরস্পরকে কাফের আখ্যা দিচ্ছে। মৌখিক বিতর্ক থেকে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত কথা পৌঁছে গেছে এমন অবস্থায় কি মনে করো যে মতভেদের এত বড় পাহাড়কে মাঝখান থেকে সরিয়ে তোমরা ইসলামের বিরোধীদের সামনে ময়দানে ঐক্যবদ্ধ নেতৃত্বের অধীনে নামতে পারো কি? মোটেই নয়। অবস্থা হল পাকিস্তানে এক শহরে খতনুবতীদের জলসা হচ্ছিল বা জলসা হওয়ার ছিল, শিয়া সুন্নি বেরলভি দেবন্দী সবাই ঐক্যবদ্ধ ছিল জলসার বিষয়ে, জলসা করার ছিল, তাদের ভিতরে আবার মতভেদ দেখা দেয় জলসার দুদিন পূর্বেই সেই মতভেদ দেখা দেয়। এরপর তিনটি ভিন্ন ভিন্ন স্থানে তারা জলসার ব্যবস্থা করে, এক জায়গায় জলসা একটি সংগঠনে করা ছিল, সেখান থেকে পুলিশ তাদেরকে বাধা দেয়, অন্য জায়গায় চলে যায়। ঘটনানুবত এমন একটি বিষয় এদের মতে যে বিষয়ে আহমদীদের বিষয়ে তারা ঐক্যবদ্ধ, কিন্তু এই বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে জলসা করতে পারে না। একই শহরে তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় তিন ভিন্ন ভিন্ন দল জলসা করছে, এই হলো তাদের ঐক্যের স্বরূপ। মোসলিম ইসলাম বলছেন যে তোমাদের সেই কাজ করার শক্তি কিভাবে অর্জিত হতে পারে যে কাজ হলো আল্লাহর? আল্লাহ তাআলা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মানুষকে স্বর্গীয় সিংহায় ফুৎকার দিয়েই জীবিত করবেন, আর প্রকৃত সিংহা হল তাদের হৃদয়, যাদের হৃদয়ে মসিহমদের মাধ্যমে ফুৎকার করা হবে। মানুষ এক কালেমাতলে একত্রিত হবে, এটি আল্লাহ সুন্নত। তিনি যা যে উম্মতের সংশোধন করতে চান তাদের ভিতর থেকে এক ব্যক্তিকে দণ্ডায়মান করেন, কিন্তু তিনি বলেন যে এই সমাধান আলেম এবং জাতি চায় না। অথচ আল্লাহ তাআলা মুসাই ধারাকে মুহাম্মদী ধারার সাথে তুলনা করেছেন, যেভাবে ইহুদি মুসার উপর ইমান আনার পর পদভ্রষ্ট হয়েছে, তখন এক কাল পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। একইভাবে উম্মতে মুহাম্মদিয়ায় ততটা যুগ অতিবাহিত হওয়ার পর মসিহ মদকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটি খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়, অকৃতজ্ঞতার নয়। মুসলমানদের উচিত ছিল এই সংবাদকে এক পিপাসার্থের মতো গ্রহণ করা এবং খোদার সবচেয়ে বড় নেয়ামত আখ্যা দেওয়া হতে ছিল, কিন্তু তারা কোরআনকে ছেড়ে মানুষের কথার অন্ধ অনুকরণ আরম্ভ করে এবং মসিহ মদকে অস্বীকার করে বসেছে, যেভাবে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। আর এইভাবে অবাধ্যতার ক্ষেত্রে ইহুদিদের অনুরূপ হয়ে যায়, তারা সদৃশ হয়ে যায়। আল্লাহ তাআলা করুন মুসলমান উম্মত যেন এই সত্যকে বুঝতে পারে যে তিনি সেই সত্তা যিনি এ যুগে মুসলমানদের এক হাতে একত্রিত করার জন্য প্রেরিত হওয়ার ছিলেন এবং প্রেরিত হয়েছেন। মুসলমান বিশ্বের অবস্থা আপনারা দেখছেন, পৃথিবীতে বিভিন্ন আসমান এবং ভূমি থেকে বিভিন্ন বিপদ আপদ উদ্ভূত হচ্ছে। খোদা তালায়ের মাধ্যমে এই কথা বুঝাচ্ছেন যেই মহাপুরুষকে প্রেরণ করার ছিল আল্লাহ তালার তিনি এসে গেছেন, তাদের উচিত তাকে গ্রহণ করা এবং ইসলামের শত্রুদের ইসলামকে দুর্নাম করার যে ঘৃণ্য প্রচেষ্টা এই খোদার সিংহের হাতে হাত দিয়ে এই জিহাদে তাদের অংশ নেওয়া উচিত, যে জিহাদের উদ্দেশ্য হল ইসলামের শত্রুদের পরাজিত করা। আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দণ্ডায়মান হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন প্রকারের ভিত্তিহীন বাজে অপবাদ আরোপ করে থাকে এবং এভাবে রসুল অবমাননা করছে তারা, বা কোরআন অবমাননা তারা করছে। এদের বিরুদ্ধে যদি আজ কেউ জিহাদ করে থাকে তাহলে এই খোদার এই সিংহ করছে, যার হাতে হাত রেখে আমরা পৃথিবীতে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি, তার হাতে হাত রেখে তার জামাতভুক্ত হয়ে আমরা কোরআনি শিক্ষার সমস্ত ধর্মীয় গ্রন্থের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি, তার জামাতভুক্ত হয়ে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সম্মানের হেফাজত করতে পারি, তার মহান মর্যাদা পৃথিবীর সামনে প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر